মুকং করতে বাচালং পঙ্গু লঙ্ঘয়তি গ্রীম যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণ ওম অজ্ঞানতিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুর মৃদং যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরুবাভীষ্ট সুপরকম গুরুগুণার সংঘুচিত চিন্তা চিন্ত সমস্ত বেদনে পুনং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দ মিতলং ব্রতনং ভক্তম মিতনং সুন্দরং বন্দে বিশ্বগুরঞ্জ দিব্য ভগবত প্রমন্নি বীজপদ কখনো জিহ্বায় আসতে পারে না, তবে গুরু বৈষ্ণবের কৃপায় একমাত্র সম্ভব। সর্বাগ্রে মধ্য গুরুপদের শ্রীচরণে সাষ্টাঙ্গে দণ্ডবতম সেবামুখে তাহার অহৈতুক ভিক্ষা করছি। তৎপর গুরুবর্গ, গুরু ভ্রাতৃমন্ডলী, সত্যমন্ডলী, মাতৃমন্ডলী, ভক্তমন্ডলী, আপনাদের শ্রীচরণে সাষ্টাঙ্গ দণ্ডবত তোমাদের জ্ঞাপন করছি, আপনারা এই অধমকে কৃপা করুন। কেননা আজকে খুবই শুভ দিন, আজ ভগবান নৃসিংহদেবের শুভ আয়ুর্বেদ তিথি। ভগবান নৃসিংহদেবের কথা আমি এখানে আগে কিছু বর্ণনা এখান থেকে পড়ে তারপরে ভগবতের সপ্তম স্কন্ধে আছে সেখান থেকে আমরা পাঠ করব, কারণ সময় তো খুবই সংকীর্ণ। দশাবতারের মধ্যে চতুর্থ হলেন শ্রী নৃসিংহ অবতার। অসংখ্য লীলাবতারের মধ্যে পঁচিশ মূর্তি আছে মুখ্য, তার মধ্যে মৎস্যাবতার প্রসঙ্গে বর্ণিত হয়েছে পঁচিশ মূর্তির মধ্যে নৃসিংহ দেব চৌদশ অবতার, শ্রীকৃষ্ণের তদেক অবতার রূপের বৈভব বিলাস রূপ শ্রী নৃসিংহদেব, শ্রীকৃষ্ণের দ্বিতীয় চতুর্ভুজ বাসুদেব সংকোচন প্রদ্যুম্ন ও অনিরুদ্ধের প্রত্যেকের দুটি করিয়া বিলাস মূর্তি আছে, তন্মধ্যে প্রদ্যুম্নের বিলাস শ্রী নৃসিংহ ও শ্রী জনার্দন। এত ব্যতীত এইরূপ বর্ণনা আছে দ্বিতীয় চতুর্ভুজ অন্তর্গত বাসুদেব সংকোচন প্রদ্যুম্ন অনিরুদ্ধ শ্রীকৃষ্ণের প্রভাব বিলাস, এই প্রভাব বিলাসের চতুষ্টয়ের বিলাস মূর্তি বৃষ্টি অস্ত্রভেদে তাহাদের পরিচিতি অন্যতম লক্ষণ। শ্রী নৃসিংহ স্বরূপ হলেন চক্র পদ্ম গদা শঙ্খধর। শ্রীমৎ ভগবতের সপ্তম স্কন্ধ হইতে নৃসিংহদেবের আবির্ভাব এখানে বর্ণনা কিছুটা করেছেন, তা আমরা এখানে পড়ব। সনক সনন্দ সনাতন সনৎকুমার এই চতুষ্ঠের অভিশাপে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় শ্রী কশ্যপ ঋষির ঔরসে এবং দ্বিতীয়গর্ভে হিরণ্যক এবং হিরণ্যকশ্যপের রূপে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ বৈকুণ্ঠের সেখানে দ্বারপাল ছিলেন জয় আর বিজয়। একদিন সনক সনন্দন সনাতন সনৎকুমার এরা সবাই সেখানে গিয়েছিলেন ভগবানের দর্শন, নারায়ণের দর্শন করবার জন্য, কিন্তু সেখানে তাদের দ্বার, তারা ছিলেন দ্বার রক্ষ, তারা দ্বার, তারা ওখানে যেতে তারা বারণ করে যেখানে যাওয়া হবে না, কিন্তু তাদের অভিশাপ যখন ওদের যে তুমি যেতে দেবে না তখন অভিশাপ দিলেন যে তোমাদের মত্তকুলে জন্মগ্রহণ হোক। তখন মত্তকুলে জন্মগ্রহণ হোক, কিন্তু সপ্তম এখন সঙ্গে সঙ্গে সেখানে নারায়ণ চলে বলেন কি হল প্রভু, আমি তোমাদের দ্বার রক্ষা করবার জন্য, আমি তোমাদের দ্বার রক্ষা করবার জন্য আমি এখানে রক্ষক আছি, আর এরা আমাকে এরা অভিশাপ দিয়েছে আমাদেরকে। তথাস্ত, আমি তো চেয়েছিলাম, আমি চাই একটু যুদ্ধ করতে, আমার যুদ্ধ করার ভালো লাগে, যুদ্ধ করার নিজের লোক যুদ্ধ করবো, তোমরা যদি শত্রুভাবে থাকো তাহলে তিন জনম লাগবে, আর মিত্রভাবে থাকলে সাত জনম লাগবে, তুমি তোমরা কোনটা চাও? প্রভু যত তাড়াতাড়ি সময় তত তাড়াতাড়ি আমরা যদি আসতে তাই ভালো, তাহলে শত্রুভাবে থাকবো, এই তাই জন্য শত্রু হিরণ্য করছি এবং হিরণ্য তাই এরা কশ্যপ ঋষির ঔরসে এবং দ্বিতীয় গর্ভে হিরণ্যক এবং হিরণ্যকশিপু তারা জন্মগ্রহণ করলেন। কি ভাবে বুঝতে পারলেন? দ্বিতীয় যমজপুত্রের মধ্যে হিরণ্যকশিপু ছিলেন শ্রেষ্ঠ, হিরণ্যকশিপু তাহার ভ্রাতার প্রতি অনুরক্ত ছিলেন। ভগবান হরি দেবতাগণের পক্ষাবলম্বন করিয়া বরাহমূর্তিতে হিরণ্যককে বধ করলে হিরণ্যকশিপু প্রতিশোধ গ্রহণ স্ত্রামূলে বিষ্ণুকে নিজের শত্রু মনে করিয়া বিদ্বেষ আচরণ করতে লাগলেন। তিনি বরাহদেবের দ্বারা মৃত্যুবরণ করলেন, কেউ কে দেহ ত্যাগ করলেন হিরণ্যাক্ষ, তখন হিরণ্যকশিপু আরো রেগে গেলেন যে তখন বিষ্ণুই আমার শত্রু, এটা তিনি দেখি মনে করলেন। তিনি হিরণ্যকশিপু যজ্ঞনষ্ট এবং ব্রাহ্মণগণকে বিনাশ করার জন্য দানবগণকে সবসময় উত্তেজনা করতে লাগলেন। ত্রিলোকের প্রতিদ্বন্দ্বী রহিত একাধিপত্য স্থাপনের জন্য তিনি শত বছরব্যাপী কঠোর তপস্যায় ব্রতী হলেন, যে আমি একশো বছর তিনি কঠোর তপস্যা তিনি গেলেন। ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হইয়া তাকে দর্শন প্রদান করে তাকে বর দিতে চাইলেন। তুমি বর চাও, বলে কি বর চাও? বলে আমি অমর বর চাই। এটা তো সম্ভব নয়, অমর বর তো দেওয়া সম্ভব নয়। তিনি কায়দা করলেন, তিনি কায়দা করলেন আর কি, ভগবানের কাজ আছে সবার কাছে, সবার কাছে ভগবানের কাছে অনেক উপরে। তিনি কি কায়দা করলেন, তিনি কি বর নিলেন? তখন তাকে বলে আমাকে কেউ দিবস, আমি দিবস হোক আমাকে যেন কেউ মারতে না, আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না, আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না, আকাশেও না, পাতালেও না, কোন ব্রহ্মার শিশু তোমার কোনো অস্ত্র শিশু, কোনো শিশু অস্ত্র দ্বারা আমি মরবো না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা আমি মৃত্যুবরণ হয় না, ব্রহ্মার কোনো সৃষ্টি প্রেরণ আমাকে মারতে না পারে, এই বর তিনি চাইলেন। ব্রহ্মা বলেন কথা, ব্রহ্মার বরে হিরণ্যকশিপু আরো অতি পরাক্রমশালী, অতি অত্যন্ত আরো শক্তিশালী উঠলেন। লোকপাল গণ নিজের বসে আনে ত্রিলোকের একাত্র নায়ক রূপে মহেন্দ্র ভবনে যথেষ্ট বিহার করতে লাগলেন। তার অত্যাচারে প্রীত হইয়া দেবতাগণ শ্রীহরির শরণাপন্ন হইয়া তাকে অবাধ্য প্রদান করলেন। বললেন না কোনো চিন্তা নাই। এদিকে যখন একটু মাঝখানে আজ গুমাগণ শুনেছিলাম, যখন হিরণ্যকশিপু সে ধ্যান শতবর্ষ ধ্যান করার জন্য বাইরে গেলেন, এদিকে কয়াদু শ্রেণীর সন্তান সম্ভবা, তার স্ত্রী হেলিকশ্রেণীর কোন শ্রেণীর সন্তান সম্ভবা, তখন সময় দেবতাগণ দেখলেন সর্বনাশ, এ তো সেই মহাপরিক্রমাশালী, একে তো আমার এর ভয়ে আমরা কাঁপছি, আর এর কাছে সন্তান, সেও তো সন্তান যা হবে, সন্তান তো সে তো এই ধরনের দস্যু হবে, তাহলে একে তো মেনে রাখার কাছে উপায় নাই, একে শেষ করতে হবে। একে তো তখন একে তারা নেওয়ার জন্য চলে আসেন, তার মাছ খায় নারদ মিশে চলে আসেন। প্রভু তোমার কোথায় নিয়ে যাচ্ছ, তোমার কোথায় নিয়ে যাচ্ছ? বলে প্রভু এ তো এর হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা অধিষ্ঠ হয়ে পড়েছি, আমরা অধিষ্ঠ হয়ে পড়েছি, অথচ আমরা অধিষ্ঠ হয়ে পড়েছি, তাহলে এর আর এর কবে সন্তান, এর তো এর ওর সন্তান হবে, সন্তান তো সেই দস্যুকে কুলাধিপতি হবে, তার তো আমরা থাকতেই পারবো না। বলে না তোমরা জানো না এর কবে সন্তান হবে, সে সন্তান অত্যন্ত ভক্ত, জানো না। তখন তাকে নিয়ে গেলেন, তখন তাকে নিয়ে কোথায় তার আশ্রমে নিয়ে গেলেন, আশ্রমে নিয়ে সেখানে তার তিনি সেবা পূজা করতেন, সেবায় সন্তুষ্ট হয়ে তাকে বললেন তুমি তোমার সেবায় তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি, তুমি তো বর চাও। বলে কি বর চাই প্রভু? আমি এই বর চাই যেন যতক্ষণ পর্যন্ত হিরণ্যকশিপু যতক্ষণ পর্যন্ত ওই সেখানে ধ্যান থেকে জঙ্গদেশ ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান ভূমিষ্ঠ না হয়। তখন তিনি ফিরে আসলেন, তখন তার সন্তান পরে তিনি ভূমিষ্ঠ হলেন। এইভাবে হিরণ্যকশিপুর চারটি পুত্র ছিলেন, প্রহ্লাদ, অনুল্লাদ, সংলাদ আর আহ্লাদ। তার মধ্যে প্রহ্লাদের গুণ শ্রেষ্ঠ ছিলেন, সর্বদা ভগবত চিন্তায় মগ্ন প্রহ্লাদ, প্রশান্ত প্রহ্লাদ চিত্তে জগৎ চেতার প্রীতিময় রূপে প্রীতিভাত হয়নি। গুরুগিরি যায় শিক্ষা লাভের তৎকালীন প্রথা অনুযায়ী হিরণ্যকশিপু প্রহ্লাদকে অসুরকুলের গুরু শুক্রাচার্যের পুত্রদ্বয় ষণ্ড আর অমরের নিকট তিনি প্রেরণ করেন, যখন সন্তান হলেন ষণ্ড আর অমরের কাছে তিনি প্রেরণ করলেন শিক্ষার জন্য। ষণ্ড আর অমর খুব কাছেই বাস করতেন, রাজপ্রাসাদের নিকট অবস্থান করতেন, বেশি দূর নয়। তারা অন্যান্য অসুর বালকদের সহিত প্রহ্লাদকে রাজনীতি বিষয়ে শিক্ষা দিতেন, ষণ্ড অমরকে শিক্ষা দিতেন, অন্যান্য বালককে রাজনীতি শিক্ষা দিতেন, এই ভক্তিমতি ভক্তির কোন শিক্ষা দিতেন না, তাই তিনি শিক্ষা দিতেন। প্রহ্লাদ গুরুদেবের প্রদত্ত শিক্ষা শ্রবণ করিয়া তিনি উত্তর দিতেন বটে, শিক্ষকের মাস্টার শিক্ষা দিতেন, উত্তর দিতেন, কিন্তু তিনি মনে প্রাণে এটা গ্রহণ করেননি, তিনি মনে প্রাণে কখনো গ্রহণ করেননি। ইহা আমার দেশ, ওইটা আমার দেশ, ওইটা আমার গোষ্ঠী, ওইটা অপরের গোষ্ঠী, একে যে ভেদাভেদ বুদ্ধি, এই রাজনীতি, এটা তিনি কখনো মনে প্রাণে গ্রহণ করেননি, এটা তিনি কখনো গ্রহণ করেননি। এটা হল অসুর নীতি, এটা আসুরিক নীতি। এখানে লক্ষ্যের বিষয় যে মহাজ্ঞানী প্রহ্লাদ গুরুদেবের শিক্ষাকে সমীচীন মনে করে না করিলেও তারা যদি অশালীন বা অদ্বৈতপূর্ণ ব্যবহার করেননি, তিনি গুরুদেব কিন্তু শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তার প্রতি কোনো অদত্ত বা খারাপ কোনো ব্যবহার তিনি করেননি, কখনই করেননি, তাদেরকে তাদের সম্মান তিনি প্রদান করেছেন। পিতামাতা, অধ্যাপক, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বয়স্ক ব্যক্তি ওই লোক সকলে যাহার মর্যাদা প্রায় সবাইকে তিনি মর্যাদা তিনি দিতেন, এবং সামাজিক ব্যবস্থায় তিনি সমস্ত সুশৃঙ্খল ব্যবহার তিনি করতেন। জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠের অমর্যিত এবং আত্মরম্ভিতা হইতে সর্বক্ষেত্রে বিশৃঙ্খল আসিবে, প্রহ্লাদের চরিত্র অপূর্ব, তাহার পুত্রই আচরণে অনুসরণীয়। ষণ্ড অমরকে যখন দেখলেন যে প্রহ্লাদ উত্তম রূপে শিক্ষা লাভ করিয়াছেন, সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রহ্লাদের শিক্ষা উন্নতি দেখিয়া মহারাজ হিরণ্যকশিপু একদিন খুব প্রসন্ন হইবেন, এটা মনে করিয়া তখন তাকে পিতৃগৃহে প্রেরণ করলেন, তখন তাকে পিতৃগৃহে প্রেরণ করলেন স্বর্ণবর্ক। হিরণ্যকশিপু প্রহ্লাদকে গুরুকে দেখিয়া তাকে কোলে তুলিয়া লইলেন এবং আদরপূর্বক কহিলেন, বৎস প্রহ্লাদ, তুমি যাহা সাধু মনে করো তা আমাকে একটু বলো দেখি, তুমি যেটা ভালো মনে করো, তোমার মনে যেটা ভালোবাসে আমাকে একটু বলো দেখি। হিরণ্যকশিপুর অভিপ্রায় গুরুগৃহে প্রহ্লাদের শিক্ষা লাভ করিয়াছে তাহা তার স্মরণ আছে এবং পিতার অগ্রে সহজে বলিতে পারিবে এইরূপ কিছু ভালো কথা বলি। সে কিছু ভাবছিল যে গুরুগৃহে যা কিছু শিখেছে আমি তো শিখতে দিয়েছি, তার নয় কিছু বলবে, এইটাই তার মনে হয়েছিল ভালো কিছু বলবে। প্রহ্লাদ পিতার অভিপ্রায় বুঝতে পারলেও রাজদরবারে সকলের সম্মুখে প্রশ্ন করায় যা সত্যই সাধু তাই তিনি বলিলেন, এইরূপ স্ত্রী করে উত্তর করলেন যে বলছেন যারা সত্যি বলেন জানেন বাবার অভিপ্রায় তিনি বুঝতে পারতেন, সবাই তিনি জানতেন বাবার অভিপ্রায় সেটা তিনি বুঝেছিলেন, কিন্তু তিনি সবার সম্মুখে যখন বলছেন এটা সত্যি কথা, কোনো গোজামিল নয়, তিনি সত্যি কথা বললেন, হে অসুর সম্রাট, নাশবান বস্তু গ্রহণ হতো যে দেহধারী জীবগণের প্রতিযোগিতা উদ্বেগযুক্ত তাহাদের পক্ষে আত্মার পতনের স্থান অন্ধকূপ, সদৃশ গৃহ পরিত্যাগ করিয়া বনে যাইয়া হরি শরণাশ্রয় করা আমি সাধু মনে করি। বলে কোনটাকে সাধু মনে করি? বলছেন এই দেহটা অনিত্য দেহ, এটা নিত্য নয়, এটা অনিত্য দেহ, এই নাশবান বস্তু যে এটা তো নাশ হয়ে যাবে, এটা অনিত্য দেহ, নিত্য দেহ আমার দেহ নয়, অনিত্য দেহ, এই দেহ তো ক্ষিতি অপদেশ মানে পঞ্চভৌতিক দেহ, এই দেহ একদিন শেষ হয়ে যাবে, সে আত্মার একদিন চলে যাবে, বিভিন্ন ধারণ করবে। সুতরাং যেহেতু মানব জন্ম ধারণ করেছেন তাই জন্য এই সদৃশ এই দেহর এই গৃহ পরিত্যাগ করি, বনে যাওয়াই ভালো, বনে যাওয়াই ভালো। বলে এই হরি অর্থাৎ হরিভজন করাই সাধুতা। তা কি বললেন প্রহ্লাদ মহারাজ? যে হরিভজন করাটাই সাধুতা, যে হরিভজন করাটাই বললেন অসুর সম্রাটকে, তার বাবাকে বললেন, বললেন হে অসুর সম্রাট, পুত্রের নিকট বিষ্ণুর আরাধনা করা ভালো, এখানে তো কখনো ভাববে না যেতে বলবেন, পুত্রের নিকট বিষ্ণু আরাধনা ভালো। শুনিয়া হিরণ্যকশিপু হাস্যকর ভাবলেন, বালকের বুদ্ধি মনে হয় অপরের বুদ্ধি, এটা বালক তো, এই বুদ্ধিটা মনে হয় কারো কাছে খারাপ বুদ্ধি পেয়েছে, মানে অসৎসঙ্গতা হয়েছে, সঙ্গমের তার মানে অসৎসঙ্গ হয়েছে, এ বাচ্চা ছেলে তো এরকম বুদ্ধিটা হতে পারে। তিনি অসুরগণকে করা আদেশ দিলেন গুরু গিয়ে প্রহ্লাদকে সাবধানে রাখতে, যাহাতে ছদ্মবেশে কোন বৈষ্ণব আসিয়া তার বুদ্ধির বিপর্যয় না ঘটায়। বুঝতে পারছেন যে কোন আমার মনে হচ্ছে ওখানে তো রাজনীতি শিক্ষা দেওয়া হয়, মনে হচ্ছে কোনো আজে বাজে কোনো সাধু এসে সেখানে এসে ওকে কিছু ভালো কিছু এইসব মানে এইসব কিছু শিক্ষা দিচ্ছে, বুদ্ধির বিপর্যয় ঘটিয়ে দিচ্ছে, মনের ভ্রম ঘটিয়ে দিচ্ছে। ষণ্ড অমর্ক এইসব শুনে খুব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার আমরা তো এসব শিক্ষা দেইনি, এই ছেলে কোত্থেকে শিখেছে? তাহারা বিষ্ণু ভক্তি শিক্ষা দেননি, নিশ্চয়ই কোনো বৈষ্ণবের নিকট শুনিয়া প্রহ্লাদ এইরূপ কথা বলিয়া থাকিবে। কৌশলে উক্ত বৈষ্ণবের নাম শুনিয়া মহারাজ এখানে পৌঁছিয়া দিলে মহারাজের আর সন্দেহ থাকিবে না, কায়দা করে আমাদের গোপনে গোপনে দেখতে হবে কোন সাধু বা কোন মহারাজ এসে যে শিখায় তার নামটা বলে দিলে তাহলে আমাদের কোনো দোষ থাকবে না, আমি এমনি কিছু বলে দেবো। এই অভিপ্রায় ষণ্ড অমর্ক প্রহ্লাদের অতি স্নেহসূচক বাক্য, হে অসুরকুলের আনন্দবর্ধক, আমরা তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি তোমার মঙ্গল হোক, গুরুর নিকট মিথ্যা কথা বলতে নেই সত্য কথা বলিবে, আমরা তোমাকে বিষ্ণু ভক্তি শিক্ষা দেইনি তাই তো? বলে হ্যাঁ, অন্য অসুর বালক গণেশ্বরী তোমাকে এইরূপ শিক্ষা দিয়েছে, তাদের বুদ্ধি খারাপ হয় নাই, তোমার বুদ্ধির বিপর্যয় কেন হইল? অন্য তো অসুর বালক তারা তো এইসব কথা কেউ বলতে পারছে না, তোমার বুদ্ধি কেন বিপর্যয় হলো? তুমি নিজে স্বতপ্রণোদিতভাবে এইরূপ বলেছ, অথবা অন্য কেউ তোমার বুদ্ধির বিপর্যয় কেউ কি তোমাকে বলে দিয়েছে, নাকি তুমি নিজে ইচ্ছে বলে দিয়েছ? প্রহ্লাদ গুরুদেবের হিতিগত অভিপ্রায় বুঝিয়া যে ভগবানের মায়ায় মোহিত হইয়া জীবের মধ্যে যে সফর ভেদ বুদ্ধি হয় সেই মায়া দিয়ে ভগবানকে প্রথমে প্রণাম করিয়া বলিলেন যে মায়া, যার শরণাপন্ন হলে মায়া পালিয়ে যায়, যার শরণাপন্ন হলে মায়া দূরে পালিয়ে যায়, দই বিশেষ কোনো মম মায়া দূরাত্ময়া মামে প্রবর্তন মায়া মেতাং জনতে, যার শরণাগত হলে মায়া অমনিতে পালিয়ে যায়, তাকে প্রণাম করে বললেন, লোহা যেমন স্বাভাবিকভাবে চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় তদ্রুপ আমার চিত্ত চক্রপাণি শ্রীহরির পাদপদ্মে আকৃষ্ট হইয়াছে, শ্রীহরি আমার বুদ্ধির বিপর্যয় ঘটিয়েছে, ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে সেই তো সে জানিবারে বুঝিবারে বলিবারে, ঈশ্বর কৃপা করেছে তাই সেই হরি আমাকে কৃপা করেছে তাই আমার বুদ্ধির বিপর্যয় ঘটেছে। প্রহ্লাদের উক্তি ষণ্ডমর্কের মনমত না হয় তার খুব রাগ হলো, মানে ক্রোধ হয়ে গেল, কার ষণ্ডমর্কের? গুরুদয় প্রহ্লাদের তৃষ্ণা করে বলেন, হে কুলাঙ্গার, অসুর কুলের তুই অধস্কর, বিষ্ণু তোকে অবলম্বন করিয়া কুঠার রূপে দ্বৈত চন্দন বনকে ধ্বংস করিবে, তুই মতিভ্রষ্ট হইয়াছিস। সাম দান ভেদ বেদন রাজনীতি এই চারটি পন্থার মধ্যে শেষোক্ত পন্থায় তোকে দণ্ড না দিলে তোর বিবেক হইবে না, দণ্ড দিতে হবে। সাম দান ভেদ কিছু চলবে না, তোকে দণ্ড দিতে হবে। এই আসিস, শীঘ্র বেদ নিয়ে আস। এই প্রকারে প্রহ্লাদকে তিরস্কার করিয়া ভয় দেখাইয়া ষণ্ডামর্ক পুনতাকে ধর্ম অর্থ কাম প্রতিপাদক শাস্ত্র পড়াইতে এবং রাজনীতি বিষয়ে শিক্ষা প্রদান করতে লাগলেন। কিয়ৎকাল পরে গুরুদেব যখন বুঝিলেন প্রহ্লাদ সামদান রাজনীতি চতুষ্টায় উত্তমরূপে আয়ত্ত করিয়াছে, যে কোনো প্রশ্নের সুন্দর উত্তর দিতেছে, তখন স্বয়ং তাহাকে মহারাজের নিকট লইয়া যাইবেন এইরূপ বিচার করিয়া প্রহ্লাদকে তখন তার জননীর নিকট আনিলেন, মায়ের নিকট, প্রথম বাবার নিকট মায়ের নিকট আনলেন। প্রহ্লাদের জননী প্রহ্লাদকে স্নানাদি করিয়া অলঙ্কারাদি পরিয়া উত্তমরূপে সাজিয়ে দিয়া তাহাকে লইয়া গুরুদেব মহারাজ হিরণ্যকশিপুর নিকট রাজদরবারে আসিয়া পৌঁছাইলেন। দুই গুরুদেব সঙ্গেই রাজদরবারে পৌঁছিলেন। প্রহ্লাদ পিতাকে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করিয়া হিরণ্যকশিপুর পুত্র স্নেহে আকৃত হইয়া প্রহ্লাদকে কোলে উঠে আলিঙ্গন শিরচুম্বক পর কোলে তুলেলেন, চুমু খেলেন, আনন্দ আশ্রয়ে সিক্ত করিয়া ফেললেন। অতবার হিরণ্যকশিপু প্রসাদন্য বদনে জিজ্ঞেস করেন, বৎস প্রহ্লাদ, এত যাবৎ গুরুর নিকট হইতে তুমি যে শিক্ষা লাভ করিয়াছ তা হইতে কিছু উত্তম কথা বলো। একদিন তুমি যে ভালো কিছু শিখে যাকে শিখেছ তার মধ্যে কি উত্তম কিছু তাই উত্তম কিছু বলো। এখানে হিরণ্যকশিপু অভিপ্রায় ষণ্ড অমরকে নিকট যে শিক্ষা যদি লাভ করিয়াছে তা হয়তো উত্তম কথা কিছু বলুক, এই যে তিনি ভাবছেন কিছু উত্তম কথা বলবে। কিন্তু প্রহ্লাদ চিন্তা করিলেন পিতার অভিপ্রায় অনুসারে উত্তর দিলে দরবারে উপস্থিত ব্যক্তিগণ উভয় গুরুর শিক্ষা বলিয়া মনে করিবেন, বলে তো গুরুর শিক্ষা নয়, জড়বিদ্যা, জড়বিদ্যা তো গুরুর শিক্ষা নয়। আমি যদি এখন ওখানে বলি তাহলে তো সবাই এটাই শিক্ষা পাবে, এটা জগতের শিক্ষা নয়, এটা আসল শিক্ষা নয়, বলে জড়বিদ্যা, এটা আসল শিক্ষা নয়। এটি বাবা জল নিয়ে এক জল নিয়ে তখন ষণ্ডবর্গ কুলগুরু হইলে সদ্গুরু নহেন, কারণ গুরুর দুইটি লক্ষণের মধ্যে তার সত্যত্ব শিক্ষিত ব্রহ্মনিষ্ঠ নাই, তারা বিষয়নিষ্ঠ। মানে যাতে পৌলিক গুরুর লৌকিক গুরু পারমার্থিক গুরু, তিনি তো মানে কি গুরু, তিনি তিনি ছিলেন কুলগুরু, তিনি কুলগুরু, তিনি বিষয়, তিনি বিষয় আবিষ্ট, সুতরাং তাদের শিক্ষা গুরুর শিক্ষা নহে। শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ লক্ষণযুক্ত সদগুরু নারদ গোস্বামী নিকট তিনি যে উপদেশ প্রাপ্ত হয়েছেন, যখন মায়ার গর্ভে ছিলেন, মায়ার গর্ভে যখন সন্তান ছিলেন, তখন তিনি নারদ যখন পাঠ করেন তখন সব কথা তিনি শুনতে পেতেন, তিনি মায়ার গর্ভে থেকেই সব শিক্ষা পেয়েছেন তিনি। তা ওই যে সার কথা কিছু বলিবেন, এইরূপ বিচার করিয়া উত্তর করলেন, বিষ্ণুতে অর্পিত হইয়া বিষ্ণুর সাক্ষাৎ জন্য ওই শ্রবণাং কীর্তনাং স্মরণাং পাদ দাস্য সৈক্য আত্মনিবেদনাম, শ্রবণাং কীর্তনাং স্মরণাং পাদ শ্রবণাং অর্চন বন্দন দাস্যক্য তাহাতে আত্মনিবেদন রূপ নবমিধা ভক্তিঙ্গ স্বাধীন উত্তম বিদ্যা, এই কথা তিনি বললেন। নবমিধা ভক্তিদন কর্তা শ্রবণ কীর্তন স্মরণ পাদ শ্রবণ দাস্য সৈক্য আত্মনিবেদনাম অর্চন বন্ধন, এই যে নবমিধা ভক্তি, এই নবিধা ভক্তির বা যে উত্তম বিদ্যা, এর তিনি বর্ণনা বললেন। প্রহ্লাদের নিকট পুনরায় বিষ্ণুপদ শুনিয়া গুরুপুত্রী শিক্ষা দিয়েছেন নিশ্চয় করিয়া হিরণ্যকশিপ অত্যন্ত ক্রোধান্বিত হইয়া গুরুপুত্রকে তার তীব্র ভাষায় ভর্ষণা করতে বললেন, হে ব্রাহ্মণ অধম, তোদের দুর্মতি হয়েছে, আমাকে অবজ্ঞা করিয়া, আমাকে অবজ্ঞা করে তুই শত্রুপক্ষের অবলম্বন করেছিস। হিরণ্যকশিপু রেগে গেলেন, কারণ তার তো নিজেরই গুরুপুত্র, বলে তুই আমার পক্ষ বা যদি শত্রুপক্ষ অবলম্বন করেছিস, তুই মোর পুত্র প্রহ্লাদকে তুই বিষ্ণু ভক্তি শিক্ষা দিয়েছিস, তুমি এটা কি করলে? পাপী ব্যক্তি পাপ গোপন করে, কিন্তু বেদীর যেমন দ্বারা যেমন পাপ ধরা পড়ে তদ্রূপ সল অসাধু ব্যক্তি মৃত্যু মধ্যে থাকলেও তার কার্যের দ্বারা তার স্বরূপ ধরা পড়ে। বলছেন পাপী ব্যক্তি যেমন পাপ গোপন করে কিন্তু বেধির দ্বারা যেমন তার পাপ ধরা পড়ে তদ্রূপ সল অসাধু ব্যক্তি মৃত্যু মিশে থাকলেও তার কার্যদাতার স্বরূপ ধরা পড়ে, তার কার্যদার স্বরূপ ধরা পড়ে। তখন ষণ্ডমঙ্গ বললেন, হে মহারাজ, আপনি ইন্দ্র বিজয়ী, লোকপালগণকে আপনি আপনাকে ভয় পায়, আপনাকে স্ত্রীলোকে সবাই আপনাকে ভয় পায়, আমি দিন ব্রাহ্মণ হইয়া আপনার কি করে বৃদ্ধ আচরণ করতে পারি বলুন, আপনি আপনাকে যদি সবাই ভয় পায়, আপনার স্ত্রীলোকের অধিপতি আপনাকে সবাই ভয় পায়, আর আপনাকে আপনি কি করে আপনার বৃদ্ধ আচরণ করতে পারি, এটা আপনি কি করে সম্ভব, এটা আপনি কি করে ভাবলেন? আমি প্রহ্লাদকে প্রভু বিষ্ণুভক্তি শিক্ষা দেয়নি প্রভু, যদি অপর কেউ বিষ্ণুভক্তি শিক্ষা দেন আর অপর কেউ তাকে দেননি, আমিও দেয়নি অপর কেউ তাকে দেননি, প্রহ্লাদের বিষ্ণুভক্তি স্বাভাবিক। সুতরাং আপনি ক্রোধ সংবরণ করুন, সত্যযুগে মিথ্যে কথা, সত্যযুগে মিথ্যে কথা বলার প্রবচন ছিল না। এই জন্য হিরণ্যকশিপু গুরুপুত্রের কথায় যথার্থ বিশ্বাস করিয়া প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, হে অভদ্র, হে কুলনাশক, যদি গুরু তোকে শিক্ষা না দিয়ে থাকে তোর কৃষ্ণে মতি কৃপকার হলো তা বল দেখি, যদি তোকে গুরুর শিক্ষা না দেয় তাহলে তোর এরকম মতি কি করে হলো? প্রহ্লাদ উত্তরে বললেন, নিষ্কিঞ্চন মহাত মহাভাগবতের কৃপা ব্যতীত গৃহব্রত নিজচেষ্টায় বা অপর গৃহব্রতগণের সহায়তায় অথবা যৌথ প্রচেষ্টায় কৃষ্ণে কেহই মতি লাভ করতে পারে না। অর্থাৎ প্রহ্লাদের নিজের প্রচেষ্টায় গুরুপুত্রের সহায়তায় অথবা উভয় সম্মতি প্রচেষ্টায় হয়নি, নিষ্কিঞ্চন মহাভাগবত কৃষ্ণ ভক্ত ওই নারদের কৃপাতেই তাহার কৃষ্ণে মতি হইয়াছে। হিরণ্যকশিপু প্রহ্লাদের ওই প্রকার অবাঞ্ছিত উক্তি শুনিয়া ক্রোধান্বিত হইয়া তাহাকে সিংহাসন হইতে ভূমিতে নিক্ষিপে পাঁচ বস্ত্র এমন ভাবে যে কথা শুনলেন সঙ্গে সঙ্গে এবার সিংহাসনে দূরে ফেলে দিলেন, এমন সুরে মারলেন এতে পাঁচ বছরের মৃত্যু হওয়ার কথা, কিন্তু তার কিন্তু ভগবান তার সন্তান তিনি রক্ষা করবেন, কিন্তু ভগবান রক্ষাকর্তা তার সন্তান তিনি রক্ষা করবেন, তার শিশুর মৃত্যু হয়নি। প্রহ্লাদের ধীর স্থির প্রশস্ত চিত্তে বসিয়ে আছেন, পিতার বিরুদ্ধে একটি আঙ্গুল উঠায়নি বা কোন রুরু বাক্য তিনি প্রদান করেননি। হিরণ্যকশিপু পুত্রকে সংহার করবার জন্য সমস্ত অসুরকে আদেশ করলেন, যে এই পুত্রকে তুমি, এই আমার পুত্রের কুলাঙ্গার, এই পুত্র আমার নয় কুলাঙ্গার, আমার বংশের কুলাঙ্গার, তোমরা একে সবাই সংহার করো। অসুরগণ প্রথমে মহারাজের পুত্রকে আঘাত করতে অনিচ্ছা হল, হিরণ্যকশিপু বহু প্রকার যুক্তি প্রদর্শন করিয়া বলে, প্রভু আপনার ছেলেকে আমরা কি করে আঘাত করব, এ তো আপনার পুত্র। তখন হিরণ্যকশিপু তাকে বিভিন্ন ভাবে উপায় করলেন, কি উপায় করলেন, বিভিন্ন হত্যা করার উপায় বারংবার প্রযুক্ত তাকে বললেন, কিভাবে প্রথমে শূল দ্বারা প্রহ্লাদের সর্বমর্মস্থানে আঘাত করলেন, অনির্দিশ্য অখিলাত্মা পরমেশ্বর প্রহ্লাদের মন সংযুক্ত থাকায় তাহার উপর অসুরের গণের প্রয়াস সবই নিষ্ফল হইল। হিরণ্যকশিপু তাহাতে আরো সংকিত হইয়া প্রহ্লাদের দীঘহস্তি মহা দীঘহস্তি বিরাট হস্তি নিয়ে আসছে, মহাসর্প নিয়ে আসছে, অবিচার পর্বত থেকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, মায়াগর্ত নিরোধ করেছে, বিষ প্রয়োগ করেছে, উপবাস হিম বায়ু অগ্নি প্রস্তর নিক্ষেপ বহু প্রকার পাহাড় পাথর ফেলে দিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে, বেঁচে লাগছে বেঁচে উঠেছে, বিভিন্ন উপায় চেষ্টা করলেন তাকে মারবার জন্য, সমস্ত চেষ্টাই তাদের বৃত্তা হইল বৃত্তা হয়ে গেল, এবং তাকে এটা বিরাট চিন্তার মধ্যে ফেলে দিল। হিরণ্যকশিপু কি ব্যাপার, কি শক্তি করে সম্ভব সেটা, এই বালকের শক্তি তো পরিমাপ করা যায় না, কিছু দিয়ে ভয় হইল না, এ নিশ্চয়ই অমর, ইয়ার সাথে বিরোধ হইতে তার মৃত্যু হইতে পারে আবার নাও হতে পারে, এই চিন্তার দ্বারা হিরণ্যকশিপু বিষণ্ণ হইয়া অধমুখী অবস্থান করলে ষণ্ড অমর পুনরায় মহারাজকে প্রবেদ দিয়ে বুঝলেন, তিনি একাকী ত্রিলোক জয় করিয়াছেন, লোকপালগণ তাহার ভয় ভীত, সুতরাং তাহার চিন্তার কোনো কারণ নাই, বালকের ব্যবহারে দোষগুণ দেখিতে নাই, যতদিন না গুরু শুক্রাচার্য ফিরিয়া আসেন ছেলেটি যাতে ভয় পেয়ে পালিয়ে না যায় তজন্য তাকে চতুর্দিক জলের বেষ্টনীর মধ্যে দ্বীপে রাখিতে তাকে পরামর্শ দিলেন। ইয়াতে বললেন, বয়স বেশি হইলে আচার্যের সেবা এবং উপদেশ দ্বারা তার বুদ্ধি শুদ্ধ হইবে। হিরণ্যকশিপু গুরুপুত্রদায় পরামর্শ গ্রহণ করলে প্রহ্লাদকে গৃহস্থ দাদাদিকে ধর্ম দান বিষয়ে শিক্ষা দিতে বললেন, তদ অনুসারে ষণ্ডমর্ক একটি দ্বীপের মধ্যে প্রহ্লাদ এবং অনন্য অসুর বালকগণকে রক্ষা করিয়া ধর্ম অর্থ কাম বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। একদিকে গৃহকর্ম অনুরোধে আচার্যগণের গৃহে গেলে সমবয়স্ক বালকগণ খেলা উত্তম সময় মনে করিয়া প্রহ্লাদকে আহ্বান করলেন, মহাজ্ঞানী প্রহ্লাদ অসুর বালকগণকে কিছু বলতে ইচ্ছা করলে বালকগণ ক্রীড়া পরিসর ছাড়িয়া তাকে গ্রাহ করে বসিলেন। প্রহ্লাদ সমবয়স্ক হইলেও তাহার প্রতি বালকগণের প্রকাশ শ্রদ্ধা এবং প্রীতি ছিল। প্রহ্লাদ বালকগণের মনুষ্য জন্মের কর্তব্য সম্বন্ধে অবহিত বললেন, প্রহ্লাদ শিক্ষা দিতে লাগলেন, এখন নিজে মাস্টার হয়ে গেলেন, এখন তিনি বালকগণকে শিক্ষা দিলেন যে মানুষ জন্ম লাভ করেছে, এখন তোমাদের মানুষ জন্ম করার লাভ থাকার উপায় কি, মানুষ জন্ম যে লাভ করেছ এখন মানুষ জন্ম পেয়েছ এখন তোমাদের কি কাজ আছে, কি করবে, মনুষ্য জন্ম দুর্লভ অথচ অর্থদ, অর্থাৎ এই জন্য পূর্ণ বস্তু ভগবানকে পাওয়া যায়, যাহাকে পাওয়া গেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, কিন্তু এই সুযোগ কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ জীবন ক্ষণস্থায়ী। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি কুমারকাল হইতে ভগবত ধর্মের অনুশীলন করিবেন, অর্থাৎ ভগবানের শ্রবণ কীর্তন আরাধনা করিবেন। যে কৌমার জীবন আমি আগে বলি না, কৌমার বয়স থেকে এই বয়স থেকে অভিবেদন করতে হবে, এই জন্য শিক্ষা দিতে লাগবে যে এই বয়স এটা ক্ষণস্থায়ী জীবন। তোমরা ভাবছো এখন বালক বয়স, অল্প বয়স, অনেকদিন বাঁচবে না, জীবনটা ক্ষণস্থায়ী, এই মানব জন্ম ক্ষণস্থায়ী, যখন যখন সময় চলে যেতে পারে। তোমরা এই বয়স থেকে হরিভজন করো, এই বয়স থেকে ভগবানকে আরাধনা করো। পরে হরিভজন করিব, পরে হরিভজন এই বিষয় সমীচীন নহে, কারণ অর্থ, স্ত্রী, পুত্র, কুটুম্ব ইত্যাদিতে আসক্ত হইয়া পড়িলে হরিভজন করা দূর, মায়ার কেবল প্রমাপিত হবে। তোমার যদি স্ত্রীতে আসক্তি, বিষয়ে আসক্তি, পুত্রতে আসক্তি হয়ে পড়ো, তাহলে তোমাদের ওখানে মায়া থেকে বেরিয়ে আসা খুবই দুষ্কর। কিন্তু এই বয়স থেকে হরিভজন করতে হবে বলছেন। এখন হয়তো হরিভজন না করলে পরে বহু প্রকার অসুবিধা এবং বিঘ্ন আসিয়া হরিভজনে বাধার সৃষ্টি করিবে, তাহা বিস্তৃতভাবে প্রহ্লাদ মহারাজ বিশ্লেষণ করিয়া অসুর বালকগণকে বুঝিয়ে দিলেন। এবং অসুর বালকগণের প্রত্যয়ের সহিত মাতৃগর্ভে থাকাকালে কিভাবে নারদের দ্বারা কৃষ্ণ যতনের উপদেশ তাহাও তিনি বর্ণনা করেন, যে আমি মায়ের গর্ভ থেকে কিভাবে আমি ভগবান শুনেছি তাও তিনি বলে দিলেন। দৈত্য বালকগণ প্রহ্লাদের বাক্য শুনিয়া উৎকৃষ্ট বোধ তাহা গ্রহণ করিয়া গুরু শিক্ষা করতে লাগলো। এখন গুরু শিক্ষা গ্রহণ করছে না প্রহ্লাদের সংগ্রহ, দৈত্য বালকগণ সবই দেখছি বিষ্ণু ভক্ত, আসলে তাদের ভক্তি হচ্ছে আস্তে আস্তে প্রহ্লাদের সংগ্রহে সমস্ত দেখিয়া এখন স্বর্ণকে ভিতরে বলে একই সর্বনাশ। এ তো এখন দেখছি সবই দেখছি সমস্ত বিষ্ণু ভক্তি সবাই বিষ্ণু বিষ্ণু যাজনা করছেন, এখন স্বর্ণকে সব ভয় পেয়ে ভয় পেতে লাগলেন। এই অপ্রিয় সংবাদ শুনিয়া হিরণ্যকশিপু দুঃসহ ক্রোধে অত্যন্ত বিনীত ভাবে অঞ্জলি বন্ধন পূর্বক উপবিষ্ট প্রহ্লাদকে কঠোর বাক্য ভর্ষণা করিয়া বলিতে লাগলেন, হে দুর্নীতি, হে দুর্মতি, হে মন্দবুদ্ধি, তুমি আমার শাসন কালে লঙ্ঘন করিতিস, তোকে আজই জামালায় প্রেরণ করিব। আমি ক্রুদ্ধ হয়ে লোক পাগল ভয় পায়, তুই কার বলে বলিয়ান। এখন কেউ যখন মারতে পারল না, কেউ যখন এখানে পড়ি নাকি বলবো, কেউ যখন মারতে পারল যখন পারল না, তখন নিধি তার পুত্রের ডেকে আনছে সামনে সভাকক্ষে বসালেন। প্রহ্লাদ তো জোর হাসতে পারে বসে আছে, হে দুর্মতি, হে মুরুমতি, তোর এত তুই কিসের বলে বলিয়ান, তুই কিসের বলে বলিয়ান, তোকে কেউ কিছু তো মারতে পারছে না। বলছি বাবা তুমি যে বলে বলিয়ান আমিও সেই বলে বলিয়ান, বলে তুমি যেই বলে বলিয়ান আমিও সেই বলে বলিয়ান। এই অপ্রিয় সংবাদ শুনিয়া কঠোর বা কিছু বললেন, হেন কিছু পুত্র প্রহ্লাদকে হত্যা করিতে মনস্থির করলেন। বলছেন বলছেন প্রহ্লাদ বলেন, হে রাজন, আমি যে বলে বলিয়ান সেই বল কেবল আমার বল নয়, সে বল আপনারও এবং অন্যান্য সকল বল অধিকার একমাত্র বল, স্থাবর জঙ্গম পরম গুমাদি সকলই তিনি স্বীয় বলে বশীভূত করিয়াছেন। আপনি যে বলে বলিয়ান আমিও সেই বলে বলিয়ান, একজন একজনেরই বল, বল একজনই থাকে। স ঈশ্বর কাল উরুক্তম সিং সহসিং বড় ইন্দ্রিয়ার তাং সৈবং বিশ্বং প্রমাং সরস্বতী সৃজতব্য ব্যক্তি গুণত্রয়স্ব, তিনি পরমেশ্বর, তিনি কাল, তিনি ইন্দ্রিয় শক্তি, মনঃশক্তি, দেহশক্তি, ইন্দ্রিয় সময় আত্মা স্বরূপ, তাহার অসীম পরাক্রম, তিনি সকলের শ্রেষ্ঠ, তিনি শতাধি গুণতে অধীশ্বর, তিনি স্বীয় শক্তি দ্বারা এই বিশ্ব সৃষ্টি রক্ষা এবং সংহার করেন। জয়াশ্রং ভাবমিমং তমাত্মনাং সমং মনঃদশং শক্তি বিদ্ধিছ নিত্যং যুদ্ধ আত্মনাম উৎপত্তি তিষ্ঠাত তদ্বৃদ্ধি হীনতস্যং মহত সর্বনম। আপনি আপনার এই আসলিক স্বভাব পরিত্যাগ করুন বাবা, হৃদয়ে শত্রুমিত্র ভেদ না করিয়া সকলের প্রতি সমবন ধারণ করুন, অবশীভূত এবং বিপদগামী মনোপীত নিজের অন্য কোনো শত্রু নাই, নিজেই নিজের শত্রু, নিজে নিজের শত্রু, অন্য কোনো কেউ শত্রু নাই, সর্বভূতে সমদর্শনী ভগবানের উৎকৃষ্ট উপাসনা। দর্শন পুনাশনং বিজিতং লুম্পদমন্নত এ বিশ্বদাসো দিদাত্মনং দর্শন সমদেহীন সাধ সমহং প্রভাবা কত পরে। পূর্বকালে ভগবৎ সদৃশ কতগুলি মূল ব্যক্তি স্বশরীর অবস্থিত সর্বসাবহারিগী আমার ছয়টি শত্রু জয় না করিয়া দশ দিন জয় করিয়াছি বলে মনে করেন মাত্র, কিন্তু সকল দেহে সমবুদ্ধি সম্পন্ন জিতচিত্র সাধু অজ্ঞান কবি শত্রু কোথাও হইতে পারে বলছেন। আমরা অনেকেই ভাবি আমরা সবকে জয়লাভ করেছি, আমরা নিজেকেই জয়লাভ করতে পারিনি, দশ ইন্দ্রকে জয়লাভ করতে পারিনি, কাম করতে লোভ মধু মাসুর্য এ জয়লাভ করতে পারিনি, দশ ইন্দ্রকে বশ করতে পারিনি, আমরা নিজেরা বশ করতে পারিনি, আমরা কি করে জয়লাভ করেছি? দশ ইন্দ্র কিছু বললেন, আরে মন্দবুদ্ধি তুমি আমাকে নিন্দা করো, নিজেকে যদিশত্রু বলিয়া আত্মা শ্লাঘা করে দিচ্ছিস, আমার নিশ্চয় বোধ হইয়াছে তোর মরিবার ইচ্ছে হইয়াছে, যেহেতু মুমূর্ষু ব্যক্তি মরবার সময় একমাত্র এরকম হাম্বিদুম্বি করে, বুঝতে পারছেন? জস্তায়ামন্দ ভাই বস্তু মদন জগদীশ্বরম কৌশম যদম স্বভাবতম স্মাদম অদৃশ্যতে, হে মন্দ ভাগ্যতি যথা জগৎ ঐশ্বর্য মমত্ব ওরে হত ভাগা তদুক্তি আমি ভিন্ন, একজন জগতের ঈশ্বর আছেন তাহলে তিনি কোথায় আছেন? যদি তিনি সর্বত্র থাকেন তাহলে স্তম্ভে কেন তাকে দেখিতে পাই না? বলছে হে মন্দবুদ্ধি তুই যদি বলছিস সর্বত্রই ভগবান বিদ্যমান, তুই বলছিস আমি ছাড়া একজন ভগবান আছে, আমি তো বলছি আমি ভগবান, তুই বলছিস আরেকজন আছে, কে সেটা? সেটা কে রে? সেটা সব আমি দেখতে পাচ্ছি না তো, এই খুঁটির মধ্যে তো নেই, এই পিলারের মধ্যে তো নেই, স্তম্ভ পিলারের মধ্যে তো নেই। সোহং অবিকীর্ণ মানের সঙ্গে শিরকায়া মাধ্যমিতে গোপায়তে হরিশ্বর সিং যস্তেন শরণম সংস্কৃত, অথবা আমি আত্মশ্লাঘাকারী তোর শরীর হইতে মস্তক বিচ্ছিন্ন করিব, তোর অভিস্ফিত রক্ত খড়ি আসি এখন তোকে রক্ষা করুক, এবার আমি তোকে তোকে শরীর থেকে তোর দেহকে বিচ্ছিন্ন করে ফেলবো, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করবো, এখন তো হরি দেখি তুমি কোথায় রক্ষা করে। এবং হরিদ্রং রোষা সুতং মহাভাগবত মহাসুর খড়গং মোদিং বরাসাদং স্তম্ভং তথারিতং সমষ্টিরা মহাবলবান হিরণ্যকশিপ কোথাও বসে দুর্ভাগ্য দ্বারা মহাভাগবত প্রহ্লাদকে বারবার তর্জন করিয়া খড়গ গ্রহণপূর্বক সিংহাসন হইতে উত্তৃত করিয়া স্তম্ভের উপর মুষ্টি প্রহার করল, এবার করে বারবার করে এক ঘুষি মাল স্তম্ভের উপরে। তদৈব হেই তদৈব তস্মিনং দেহ বিশীর্ণ ভববং জনাজ কোন পুষ্পৃত জং বয়সী সেই মুষ্টি প্রহারের স্তম্ভ হইতে অতি ভীষণ শব্দ নিবৃত হইল যেন ব্রহ্মাণ্ড কটাহ ফাটিয়া গেল। হে যুধিষ্ঠির ব্রহ্মাদি দেবগণ সহস ধামে আসিয়া ওই ভীষণ শব্দ শুনিয়া মনে করলেন আমাদের স্থান বুঝি বিনষ্ট হইয়া গেল। যারা দেবগণ আছেন ব্রহ্মাদি দেবগণ আছেন যুধিষ্ঠির মনে আছেন তাদের বললেন এই কিরকম বিকট শব্দ, এই বিকট শব্দ তারাও ভয়তে কাঁপতে লাগলেন, বিকট আওয়াজ হইতে লাগলেন। স্বিক্রমণ পুত্রপদে স্মরজ সেবা নিঃসম্যং নিরদমানু অদ্ভুতম অন্তঃসময়াং নদর্শন তৎপদম বিতর্তম সূর্যেনং সহাসন তৎপা হিরণ্য কশিপু পুত্রা পুত্রবধা বিলাসী হইয়া বিক্রম প্রকাশ করে অস্তিত্বপূর্বক ভীষণ ধনী যাহা দৈত্যপতিগণের ত্রাস জন্মিয়াছিল তা শ্রবণ করিয়া সভা মধ্যে হইতে কোথাও হইতে আসিল দেখিতে পাইল না। বিকট শব্দ হল, কোথা থেকে শব্দ হইল এবং তা তিনিও দেখতে পাচ্ছেন না। সত্যং বিরাটং নিজ ভিত্তং ভাসিতং ব্যক্তিঞ্চ পুতেস্মু লাখিসং চাত্মনং অদৃশ্যতাদ্ভুতং প্রসং স্তম্ভ সবায়ং ন বিগং চ মানুষ। তনন্তর ভগবান হরি আপনার ভিত্ত প্রহ্লাদের বাক্য এবং স্বীয় সর্বত্র ব্যবিসত্য করিবার মানুষে অত্য অদ্ভুত অমানুষ এবং অসিংহ দৈত্য ঘাতক অতি ভীষণ রূপ ধারণপূর্বক সময় মধ্যে সেই স্তম্ভে দৃষ্ট হইলেন। আস্তে আস্তে দিন দেখা গেল কান্তের পুরীর মধ্যে দেখতে পেলেন সত্যমেনং পুরিতং বিপশ্চরং স্তম্ভস্যং মধ্যানুং মধ্যানিজ্জনং নয়ং মৃগং নারী বিচিত্রং মহং কিবদতু স্তম্ভ মধ্য হইতে ভরিগত সেই প্রাণীকে সর্বতভাবে দেখলেন এ প্রাণী মৃগ নহে মনুষ্য নহে, এ আশ্চর্য প্রাণী কি, এ কি কি আশ্চর্য বস্তু, এ কি আশ্চর্য বস্তু, তখন কি আশ্চর্য প্রাণী মীমাংসমান্যং সমস্তাঙ্গতং নিঃসিংহরূপাস্তং ফাতম হিরণ্যকশিপু এই মীমাংসা নিযুক্ত তাহাকে তাহার সম্মুখে হরি নিঃসিংহরূপে আবির্ভূত হইয়া এলেন, সেইরূপ অতি ভয়ঙ্কর তাহার ক্রোধান্বিত নরসিংহরূপে শুনে উজ্জ্বল তাহার জটা এবং কিশোর সংযুক্ত কাঞ্চিত মুখ বিকট দন্দ দম দন্ত চঞ্চলিত খর্গ ক্ষুধায়দুল্য প্রকৃত মদন জিহ্বা উন্নত নিশ্চল কর্ণযুগল পর্বত গুজাদি সদৃশ্য বিস্তৃত মুখ এবং নাসিকা বিবর ভীষণ বিদীর্ণ হনুদেশ আকাশে স্পর্শিত দেহ রহস্য স্থূল বিভাজনু এবং বক্ষ কিছু উদর চন্দ্র কিরণের ন্যায় শুভ্রবর্ণ রোমামৃত শরীর সর্বদিক শত শত বাহু এবং নকাশ দৃষ্টি হয়েছিল তিনি সংঘোষর গদাবদ্ধ এবং বজ্র প্রভৃত প্রধানাস্ত্র ধর্ম দ্বারা দৈত্যগণকে বিনাশ করে থাকেন ভগবান নৃসিংহদেব কি জয় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন প্রায়সং মেহং হরিণ মায়ানা বদং শ্রীধনে অং সমুদ্রম কিম এবং অবুগ্রং স্তব সম্পদা নিঃসিংহ প্রতি দৈত্য কুঞ্জ মহামায়াবী ভগবান হরি আমার যদি এই প্রকারের মৃত্যুর নির্বন্ধ হয়ে থাকে তবে তাহার এই চেষ্টায় কি হইতে পারে হিরণ্যকশিপ ইয়া বলিয়া গদা ধারণ পূর্বক সিংহনাথ করিতে করিতে নিঃসিংহে ধাবিত হইল তিনি এখন তাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলেন ভগবান ওই বলছিলেন যুদ্ধ করার মন চায় যুদ্ধ কার সঙ্গে করবো নিজের লোকের সঙ্গে যুদ্ধ করবো এখন যুদ্ধ করবার তিনি প্রয়াস করলেন এবং হিরণ্যকশিপ সেই গদা দিয়ে তাকে মারার জন্য উদ্যত হলেন পতঙ্গ যেরূপ অগ্নিতে পতিত হলে লক্ষিত হয় না তদুপ নিঃসিংহ তেজের মধ্যে হিরণ্যকশিপ অদৃষ্ট হইল এমন তার তেজ নিঃসিংহদেবের শুনতে শুনলেন তো এমন তার তেজ পতঙ্গের মধ্যে অগ্নির মধ্যে যেমন পতঙ্গ যদি পোকামাকড় পড়ে যেমন তার পতঙ্গকে দেখা যায় না তদ্রুপ হিরণ্যকশিপকে আর দেখা যাচ্ছে না ওই নিঃসিংহদেবের এত তেজের মধ্যে ততপরে হিরণ্যকশিপ ক্রোধপূর্বক দ্রুত বেগবতী গদা দ্বারা নিঃসিংহে আঘাত করল গরুর যেমন মহাসভাকে ত্রাস গ্রাস করে তত ভগবান গদাধার গদার সহিত হিরণ্যকশিপকে আয়ত্ত করলেন হে ভারত ক্রীড়াশীল গরুরের মুখ হইতে নিঃসৃত সর্বজয় নিষ্ক্রান্ত হয় তদ্রুপ হিরণ্যকশিপ একবার তাহার হস্ত হইতে নিষ্ক্রান্ত হইল দৈত্য ফলে মেঘান্তকালে উৎকাহিত একবার একটু নিজেকে একটু ছুটে গেছেন দিয়ে তখন সমস্ত দৈত্য দেবতাগণ ভয় পেতে লাগলেন এই বুঝি আমাদের প্রভুবোধে হেরে যাবে এই যদি আমাদের শেষ হয়ে গেলাম এই যদি হিরণ্যকশিপ যদি এখন দিতে যায় তাহলে শেষ হয়ে যাবে তাহলে আমরা কেউ থাকবো না আমরা কেউ এখানে থাকতে পারবো না আমাদের অবস্থা শুশুনি আমাদের রেহাই নাই যখন একবার মানে ভগবান পরীক্ষা করেন তার ভগবান একবার পরীক্ষা করেন বুঝতে পারছেন কত তার বল আছে আর কি দৈত্য ভরে মেঘান্তকালে লুকায়িত স্থান ভ্রষ্ট এবং দেবগণ ভগবানের হস্ত হইতে দৈত্যের নিগমন ব্যাপার দেখিয়া ভালো মনে করলেন না অনেক ব্যাপারটা ধারণ ঠিক নয় কি হল কিরণ হিরণ্যকশিপ নিঃসিংহের হস্ত হইতে মুক্ত হইয়াই তাহাকে অনুসুর বলে ভীত মনে করিয়া যুদ্ধক্ষেত্রে ক্ষণকাল বিশ্রাম লাভানন্তর খর্গ এবং চর্ম ধারণ পূর্বক যুদ্ধার্থ পুনর্বার নিঃসিংহের প্রতি বেগে ধাবিত হইল মহা বেগশালী হরি বাজপক্ষী তুল্য গীতি বিশিষ্ট তীব্র ভীষণ শব্দময় অট্টহাস্য স্তুত খড়গরক্ষিত নিশ্চিন্ন চর্মকে আবৃত আকাশে ওই ভূতল বিচরণশীল মুদ্রিত লোচন হিরণ্যকশিপকে আক্রমণ করিয়াছিলেন যেরূপ সর্প কর্তৃক মুশিক এবং গরুর কর্তৃক বিশুদ্ধ সর্ববিদীর্ণ হয় তদ্রূপ নৃসিংহদেব ইন্দ্রযুদ্ধে অক্ষত গাত্র সর্বত্র অঙ্গ সঞ্চালনে ব্যস্ত আক্রমণে কৃষ্ট হিরণ্যকশিপকে ধরিয়া দ্বারদেশে স্বীয় উরুর উপরে রাখিয়া অনান্য আয়াসে নখর দ্বারা বিদীর্ণ করিয়া ফেললেন ওই যে বলছিলেন তিনি বাবা ভাবলেন কিভাবে বধ করলেন এখানে খুব সুন্দরভাবে লিখেছি এই জায়গায় লিখেছি এখানে এত সুন্দর গুছিয়ে লিখেছে না খুব সুন্দর করে লিখেছে এখানে খুব সুন্দর করে লিখেছে হ্যাঁ নিশ্চিত ভয়ঙ্কর রূপ ভগবতের বর্ণনা যে নয়ন যুগল ক্রোধযুক্ত উত্তপ্ত স্বর্ণের ন্যায় উজ্জ্বল জটা এবং কেশরযুক্ত রসে কষায়িত মুখ বিকট দন্ত ক্ষুর ধার তুল্য জিহ্বা ভুগুটিযুক্ত বদন কর্ণযুগল উন্নত মুখ এবং নাসিকা বর পর্বত গুজসদৃত হনুদেশ ভীষণ বিদীর্ণ দেহ আকাশে স্পর্শী গ্রীবা জানু বক্ষ রস্য এবং স্থূল উদর কৃষ শরীর পেটটা সরু শরীর শুভ্রবর্ণ রোমাবৃত বাহু এবং আকাশ শত শত বাহু বা নকাশে ছয় ছয় হিরণ্যকশিপ অপূর্ব নিঃসিংহমূর্তিকে তাহার মৃত্যুর কারণ বলিয়া বুঝিয়াও গদাধারণ পূর্বক যুদ্ধের প্রস্তুত হইয়া ভগবানকে শ্রীঅঙ্গে আঘাত করল ভগবান নিঃসিংহদেব কিছু সময় তাহার যুদ্ধলীলা করিয়া দিবসে নয় রাত্রিতে নয় সন্ধ্যায় নয় গিরিহের ভিতরে নয় বাহিরে নয় দ্বারদেশে নয় দ্বারদেশে আকাশে নয় মাটিতে নয় নিজ করে উরুর উপরে কোন অস্ত্রের অস্ত্র দ্বারা নয় নক্ষেদা তার বক্ষ বিদীর্ণ করে ফেললেন ওই যে বলছিলেন ঘরে মরবো না বাইরে মরবো না একবার একবার চৌকাটের মধ্যে ঘরেও না বাইরে চৌকাঠের মধ্যে, দিনেও না রাত্রেও না, এই সময়টায় দিনও না রাত্রেও না, সূর্য অস্ত গেল দিনও না রাত্রেও না, এই সময় আর কি সূর্য অস্ত সময় মানে দিনেও না রাত্রেও না, রাত্রেও নয় সন্ধ্যাও নয়, ঘরের ভিতরেও নয় বাইরেও নয়, আকাশেও নয় মাটিতেও নয়, মাটির মাটির মধ্যে ফেলেন উনি আর আকাশের মধ্যে ফেলেনি, উনুর মধ্যে রেখেছেন, বুঝতে পারছেন, কোন অস্ত্রই নয়, ওই নখ দিয়ে বিদন্ন করলেন। এবং উদরের নারী ভুড়িগুলো মালার ন্যায় তিনি পরিধান করলেন। হিরণ্যকশিপুর সঙ্গে অন্যান্য সহস্র দৈত্যগণ নখাস দ্বারা বধ করলেন। অতর ভগবান নৃসিংহদেব পুরধ্বনিহীন হইয়া ভয়ঙ্কর ক্রোধাদিত্য মূর্তিতে হিরণ্যকশিপুকে পরিত্যাগ করিয়া সভার মধ্যে রাজ সিংহাসনে উপবিষ্ট হয়ে বসলেন। প্রভুর যে ভয়ঙ্কর মূর্তি দেখে কেউই তার কাছে তাকাচ্ছেন না, সেবা করছেন, কেউই যাচ্ছেন না ভয়ে, একটা বিকট আওয়াজ রেগে তো ক্রোধান্বিত, কেউই যাচ্ছেন না, কেউই মানে স্বর্গের দেবতারা বলছেন কেউই না, কেউ যাবেন না। তখন লক্ষ্মী দেবীকে বলে লক্ষ্মী তুমি যাও, লক্ষ্মী না 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 আমার দ্বারা সম্ভব না, আমি ঠান্ডা মূর্তি নারায়ণের সেবা করি, আমার এই মূর্তি আমার আর আমার সম্ভব নয়। এখন কেউ যখন যেতেছেন এখন প্রহ্লাদ সবাই গেলেন প্রহ্লাদ মহারাজের কাছে, প্রহ্লাদ মহারাজ তুমি যাও, তোমার জন্য ভগবান এই রূপ ধারণ করেছে, আমরা এই রূপ দেখে অত্যন্ত ভীত হয়ে পড়েছি, আমার আমাদের দ্বারা সম্ভব না সেখানে যাওয়া, তোমার জন্য প্রভু এই রূপ ধারণ করেছে, সুতরাং তুমি যদি না যাও সেখানে তাহলে আর প্রভুর রাগ কিছু থামবে না, তাহলে সব আর কিছু যদি থাকে না, আরো যদি রাগ কিছু থাকে যেমন চিৎকার করছে সমস্ত ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি এখনই যাও, এই মুহূর্তে তোমাকে যেতে হবে, তুমি যদি এখন না যাও তাহলে আর প্রভু আরো রেগে যাবে, তুমি এই মুহূর্তে তার রাগটা সংবরণ করো, তোমাকে এখন যেতে হবে। ব্রহ্মা রুদ্র ইন্দ্রিষিগণ পিতৃগণ সিদ্ধগণ বিজেদরগণ নানা নাগগণ মনুগণ প্রজাপতিগণ গন্ধর্বগণ চারুগণ চারণগণ যক্ষগণ বৈতালিক কিন্নগণ সমস্ত বিষ্ণু সকলের দূর থেকে নিঃসিংহদেব স্তব্ধ করতে লাগলেন। নিঃসিংহদেবের ক্রোধ প্রশমনের জন্য ব্রহ্মা কি করলেন, লক্ষ্মীদেবীকে বললেন লক্ষ্মীদেবী তুমি যাও। তিনি বললেন আমার এই অদৃষ্ট আর অশ্রুতপূর্বক ভয়ঙ্কর মূর্তি দেখিয়া ওই সম্মুখে যাওয়ার আমার সাহস নেই, সেবা তো দূরের কথা। তখন ব্রহ্মা প্রহ্লাদকে নৃসিংহদেবের ক্রোধ সম্মানের জন্য তাহাকে যাইতে বললেন, কারণ ভক্ত প্রহ্লাদের প্রতি অত্যাচার হওয়ায় ভগবানের এই ক্রোধযুক্ত ভয়ঙ্কর মূর্তি, ভগবান ভক্তের লাঞ্ছনা গাঞ্জনা বঞ্জনা কষ্ট কখন সহ্য করতে পারেন না, এই জন্য তিনি এই এই ভয়ঙ্কর রাগযুক্ত মূর্তি তিনি ধারণ করেছেন, অত্যন্ত সিংহও না মানুষও না, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, নরসিংহ নৃসিংহ নরসিংহ। প্রহ্লাদ দৈন্যভারে শ্রী লক্ষ্মীদেবী এবং ব্রহ্মা দেবগণকে প্রণাম করিয়া নির্ভীক চিত্তে নৃসিংহদেবের নিকট গমন করিয়া তাহার শ্রীপাদ পদ্মে নিপতিত হইলেন, এ সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন। নৃসিংহদেব অত্যন্ত বাৎসল্যযুক্ত হইয়া প্রহ্লাদের মস্তকে তাহার বড় ভয়প্রদ করকমলে স্থাপন করলেন। ভগবানের সুশীতল করকমলে স্পর্শে প্রহ্লাদের অসুর কুলে জন্মজনিত সকল দোষ দূরীভূত হয়ে গেল, ভগবানের স্পর্শে ভগবতের জ্ঞান তার হৃদয়ে ফুটিত হইল, তিনি প্রেম গদগদ বচনে নৃসিংহদেবের স্তব করতে লাগলেন। নৃসিংহদেব প্রহ্লাদের স্তবে সন্তুষ্ট হইয়া তাকে বর দিতে ইচ্ছা করলেন, কিন্তু প্রহ্লাদ বর গ্রহণ করতে ইচ্ছা করলেন না, কারণ যে ব্যক্তি ভগবানের আশীর্বাদ আকাঙ্ক্ষায় অর্থাৎ বিষয় সুখ প্রাপ্তির আশ্রয়ে ভগবানের সেবা করে সে ভগবানের ভৃত্য নয়, যে ফল আশায় ভগবানের সেবা করে সে ভগবানের ভৃত্য নয়, আসক্তিরহিত সেবা করতে হবে, আসক্তিরহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলে মাধব, আসক্তিরহিত সেবা করতে হবে, যে ভগবানের সেবার সঙ্গে সম্পর্কটা মানে ব্যবসায়ী সম্পর্ক নয়, যে ভগবান আমি তোমাকে কিছু দিলাম তার পরিবর্তে কিছু চাই, আমার যেমন ধনং চাই বিদ্যা কিছু ঘুষ দেয়, ধনং দেই বিদ্যাং দেই রূপং দেয় নিশ্চয় বলতে আমাকে চাই, যেমন নিশ্চয় আমার কাম কাম বাসনা করি, নিশ্চয় বলতে আমাকে পাশে আমার ছেলে হোক আমার মেয়েটার ভালো বিয়ে হোক, এই জন্য নিশ্চিন্তদেবের কাছে গিয়ে আমরা পূজা দেই, নিশ্চিন্তদেবকে পূজা দেই কি করে, আমার ছেলেটা ভালো পরীক্ষায় পাশ করুক মেয়েটা ভালো বিয়ে হোক না ঘরে সন্তান ছেলে হোক, এই আশায় আমরা নিশ্চিন্তদেব পূজা করি, কিন্তু নিশ্চিন্তদেবের নিশ্চিন্তদেবের জন্য নিজের নৃসিংহদেবের প্রতি যে ভক্তি থাকবে সেই ভক্তির প্রতি আমরা কখনোই তার ভক্তি পাওয়া আসায় তার তার সেবা করবার আসে আমরা কেউ তাকে কোনো মানত করি না, আমরা মানত করি কার যায় নিজের ভোগের জন্য, আত্মিন্দে বলে তারা বলে কাম আর কৃষ্ণের ধরে নিজের ভোগের জন্য নিজের সুখটাকে মিটাবার জন্য নিজের স্বাচ্ছন্দ্য বোধ লাভ করবার জন্য আমরা নৃসিংহদেবের কাছে পূজা আশা করি, বলছেন বিষয় সুখ প্রাপ্তির আশায় ভগবানের সেবা করে সে ভগবানের ভৃত্য নয়, সেই বণিক বণিক বৃদ্ধি সম্পন্ন মানে ব্যবসায়িক সম্পর্ক দোকানে শাড়ি কিনতে গেলে দোকানদার একটা থামস আপ কিনে খাওয়ায়, সেভেন আপ খাওয়ায়, ভাত করে সেভেন আপটা আপনার পয়সা দিয়ে খাওয়াচ্ছে, ওই শাড়ি দিয়ে শাড়ির দামটা এমন ভাবে কষিয়ে নেবে ওই থামস আপটা আপনার পয়সা দিয়ে খাওয়াচ্ছে। বণিক বৃত্তি আমার ব্যবসায়িক সম্পর্ক, যে কিছু দিলাম তাহলে কিছু চাই, বণিক বৃত্তি সম্পন্ন। নৃসিংহদেব যখন কহিলেন তাহার নিকট বর গ্রহণ না করলে তাহার বসদপ তার নামে কলঙ্ক হইবে, তখন বলেন প্রভু কি বল? বলে আমার বাবা একদিন অনেক, আমার বাবা একদিন অপরাধ করেছে, তুমি তাকে অপরাধ থেকে তাকে মুক্তি দাও। বলে এটা আমার বড় হলো নাকি? বলে এটা আমার বড় হলো যে আমার কথা, যে আমার নাম শোনে, যে আমাকে দর্শন করে, আর যে আমাকে আমার স্পর্শ তার কথাই নাই, যে আমার নাম শ্রবণ করে, যে আমার নাম একবারও লয়, সে তো আমার ধামে প্রাপ্ত হয়, সে আমার ধাম প্রাপ্ত হয়। যে আমাকে দেখে তার তো কথাই নেই, আবার যে আমাকে স্পর্শ করে তার তো আরো কথা নেই। তোমার বাবা আমার শ্রীঅঙ্গ দ্বারা তিনি আঘাত করেছেন, আমিও তার শ্রীঅঙ্গে আঘাত করেছি, সুতরাং সে কি ভাবতে এখন এখানে আছে? সে কবে তো সে তার কাছে তার ধামে তার প্রভুর কাছে চলে গিয়েছেন, তার এবার এটা কোনো বড় হয় না পড়লাম, এটা কোনো বড় হয় না পড়লাম, তুমি অন্য কিছু চাও। তখন বলি তুমি বর যদি দিতেই হয় তুমি আমাকে এই বর দাও। কি বর? যে আমাকে যেন কোনো জন্য কিছু চাইতে না হয় এই বরটি আমাকে দাও। কি বর দাও? যে আমাকে যদি কিছু চাইতে না হয় এই বরটি দাও, কিছু জীবন কিছু চাইতে না, আমি জন্ম জীবন কিছু না চাই। বলছেন কি বলছিলেন? যদি বর প্রভু দিবেন প্রভু তাহলে এই বর আমাকে দিন, যাহাতে আমার কোনোদিন বর গ্রহণ করার কোনো স্পৃহাই না থাকে, যে কিন্তু চাওয়ার কিছু স্প্রেহ নেই, তুমি চাওয়ার যে চাই চাই যদি এই স্প্রেহাই না থাকে, তুমি বঞ্চনা করলে, তুমি আমাকে বঞ্চনা করলে প্রভু। তখন প্রহ্লাদ মহারাজ ঈশ্বরদেব বললাম আমার পিতার আপনার শ্রীঅঙ্গে আঘাত করিয়াছে, আমি আপনাকে ভজন করি যে আমার প্রতি দোরাচরণ করিয়াছে তাকে পবিত্র করুন। নৃসিংহদেব প্রহ্লাদের বললেন তোমার পিতা আমাকে দর্শন করিয়াছে, আমাকে স্পর্শ লাভ করিয়াছে, সেই তাতেও তিনি পবিত্র হননি? তাতে কি তাকে বর দিতে হবে? তাকে কি পবিত্র হননি? যদি তাহাতেও পবিত্র না হয়ে থাকে, তুমি যে কুলে জন্মগ্রহণ করিয়াছ সেই কুল কি এখন অপবিত্র আছে? তোমার সঙ্গে তোমার সঙ্গে সঙ্গে তোমার একুশ পুরুষ পিতা মাতা তারা পবিত্র হয়ে তারা তার ধামে চলে গিয়েছে। হে অনঘ, হে সাধো, হে পূর্বতন, একবিংশতি পুরুষের সহিত তোমার পিতা পবিত্র হয়েছে, কারণ সেই বংশে কুল পাবন তুমি প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছ। সেই নৃসিংহদেবের দুর্গা স্বরূপ অভক্তের নিকট ভয়ঙ্কর, আবার ভক্তের নিকট তিনি বাৎসল্যযুক্ত। কেশরী যেরূপ উগ্র বিক্রম হইয়াও স্বীয় সন্তান দিগের প্রতি অনুগ্রহ নৃসিংহদেব, সেরূপ হিরণ্য কশিপের প্রতি অসুর দিগের প্রতি উগ্র হইয়াও প্রহ্লাদি স্বভক্তের প্রতি স্নেহপূর্ণ, ইহা দ্বারা নৃসিংহদেবের অদ্ভুত কৃপার মহিমা অভিব্যক্ত হইয়ায় নৃসিংহদেব ভক্তি প্রতিকূল ভাব সমুখে নাশ এবং ভক্তিকে সম্বোধিত করেন। হিরণ্য কশিপু শব্দের অর্থ হিরণ্য অর্থ স্বর্ণ ধন, কশিপু আর কশিপুর অর্থ যেন সজ্জা কনক কামিনী আকাঙ্ক্ষা, এই ভজনের প্রতিবন্ধক, তন্মধ্যে প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা অনুষ্ঠিত আছে। নৃসিংহদেব জীবের মধ্যে হিরণ্য কশিপুরূপ ভক্তি প্রতিকূল ভাবকে নাশ এবং প্রহ্লাদরূপ ভক্তি প্রতিকে সমৃদ্ধ করেন। এইরূপ অনর্থযুক্ত সাধকের পক্ষে ভক্তি বিঘ্ন বিনাশন শ্রী নৃসিংহদেবের কৃপার অত্যন্ত আবশ্যকতা রয়েছে। ইত নৃসিংহ পরতে নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহিরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণাঙ্ক বদ্ধে। এদিকে নৃসিংহ ওদিকে নৃসিংহ, যেখানে যাই সেখানে নৃসিংহ, বাইরে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, এবং বিধ সেই আমি নৃসিংহদেবের শরণাপন্ন হলাম। বলছেন নমস্তে নরসিংহ প্রহ্লাদ আল্লাদ দায়িনে হিরণ্যকশিপুবক্ষ শিলাটঙ্ক নখালয়। প্রহ্লাদের আল্লাদদায়ক নরসিংহকে নমস্কার, হিরণ্যকশিপুর বক্ষ শিলাসেধক নখধারীকে নরসিংহ নমস্কার। তব কর কমল বলে নখ অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু পুতুন সিংহম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। অর্থাৎ হে কেশব, হে নরসিংহ রূপ ধারিণী, পদ্মের কেশর বা কেশব অর্থাৎ কমল, কিন্তু তোমার পরম সুন্দর করকমলের কেশর অর্থাৎ স্বরূপ নখাগ্র ভাব অত্যদ্ভুত, এরূপ কঠোর যে উহাতে হিরণ্য কশিপুর দেহা রূপ ভৃঙ্গ বিদীর্ণ হইয়াছিল। হে জগদীশ, হে হরে, তুমি জয়যুক্ত হও। ইহার বিষয় হরিবংশে এরূপ লিখিত হয়েছে, সত্যযুগে দৈত্যদিগের আদিপুরুষ হিরণ্যকশিপু ঘোরতর তপস্যা করিয়া ব্রহ্মাণ্ড নিকট এই বর প্রার্থনা করে, দেব অসুর গন্ধর্ব উত্তর উরব রাক্ষস বা মানব, আমি ইহাতে কারো বধ হইব না, মণিগণ যেন আমাকে সাপ দিতে সমর্থ না হয়, যেন অস্ত্র শস্ত্র গিরিপাদব সূক্ষ্ম আর্ধ পদার্থ দ্বারা আমার বিনাশ না হয়, এবং স্বর্গাদি কোন লোকে দিবা বা রাত্রি বা কোন কালে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা তথস্থ বলিয়া এই সকল বর দিলেন। হিরণ্যকশিপু এই বর প্রভাবে অতিশয় উদ্দীপ্ত হয়ে উঠিল, দৈত্যপতি স্বর্গলোকের অদৃশ্য হইয়া দেবগণকে নানা প্রকার বিলম্বিত এবং লাঞ্ছিত করিতে লাগিল। দেবগণ আর অত্যাচার সহ্য করতে না পারিয়া বিষ্ণু স্বর্ণাপন্ন হইলেন। দেবগণ কিন্তু বিষ্ণু দেবতা গণকে অভয় দিয়ে কহিলেন, আমি অচিরকালেই তন্মধ্যে সেই বর দর্পিত দানব বেন্দুকে সগরে নিহত করিয়া করে দিচ্ছি। ভগবান বিষ্ণু দেবগণকে বিদায় দিয়া কি উপায়ে দুর্দান্ত হিরণ্যকশিপুর বধ সাধন করিলেন তাহা ধ্যান করতে করতে হিমালয়ে পার্শ্ব উপস্থিত হইলেন। অবশ্যই দৈত্য দানব এবং রাক্ষস দিকের ভয়াবহ এক অপূর্ব নরসিংহ মূর্তি ধারণ করাই স্থির হইল। তখনই অর্ধভাগ মনুষ্য এবং অর্ধভাগ সিংহাকৃতি রূপ আশ্রয় করিলেন। ইহার তেজে সূর্য হীন প্রভব হইলে বোধ হইতে লাগিল। ক্রমে এই নরসিংহ মূর্তি হিরণ্যকশিপুর সমীপিস্ত হইল। বিষ্ণু দেখলেন যে দানবপতি অপূর্ব সভায় উপবেশন করিয়াছেন, দেবতা গন্ধ এবং অপ্সরাগণ বিশুদ্ধ তানলয় সহকারে সঙ্গীতালাভ করিতেছেন। ভগবান এই সভায় উপস্থিত হইয়া হিরণ্যকশিপুকে বারবার নিরীক্ষণ করতে লাগলেন। এই সময় হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মত দিব্য চক্ষুতে সেই সমাগত দেবমূর্তি ক্ষণকাল নিরীক্ষণ করিয়া দৈত্যপতিকে সম্বোধন করিলেন, মহারাজ আপনি দৈত্যদিগের প্রধান, এই মূর্তি দেখিয়া বোধ হইতেছে যিনি ইনি কোন অব্যক্ত দিব্য প্রভাবশালী, ইয়া হইতে আমাদের দৈত্যকুল বিনষ্ট হইবে, এই মহাত্মার শরীরে যেন স্থাবর জঙ্গমাত্মক সকল জগৎ রহিয়াছে, ইনি কোন অসাধারণ পুরুষ হইবেন। দনুজাতাপতি প্রহ্লাদের এই কথা শুনিয়া অনুচর দানবগণকে আদেশ করলেন, তোমরাই নিঃসিংহকে অচিরে বিনাশ করো। দানবগণ প্রবল বিক্রমে সিংহকে আক্রমণ করে কিন্তু অচিরে সদলে বিনষ্ট হইল। নরসিংহ বদনে বিস্তার করিয়া অন্তকের ন্যায় ঘোর তার সিংহনাথ করতে করতে দৈত্য সভা একেবারে ভাঙ্গিয়া ফেললেন। তখন হিরণ্যকশিপু স্বয়ং তাহার উপর ঘোরতর অস্ত্রবর্ষণ করতে আরম্ভ করল। দুইজনে ভয়ঙ্কর যুদ্ধ হইতে লাগিল। দানবগণ আসিয়া বিষ্ণুকে আক্রমণ করল, কিন্তু বিষ্ণু কর্তৃক তাহারাই নিহত হইল। হিরণ্যকশিপু ক্রোধে পর্যন্নিত হইয়া প্রসারণিত নেত্রে যেন সকল দগ্ধ করতে লাগলেন। মেদিনী কম্পিত হইয়া উঠতে লাগল, সাগর হইতে ক্ষুব্ধ হইল, সাধক সকল ক্ষুব্ধ হইল, সকানন ভূধরগণ বিচলিত হইতে লাগল, সমুদায় জগৎ অন্ধকারে আচ্ছন্ন হয় আর কিছুই দৃষ্টিগোচর হইল না, ঘর উৎপাত এবং ভয় সূচক বায়ু সকল বহিতে লাগিল, প্রলয়কাল উপস্থিত হইয়া যে সকল লক্ষণ হয় সেই সকল অনুভূত হইতে লাগিল, সূর্য প্রবাহীন এবং অশীত বর্ণ হইয়া ভয়ঙ্কর ধূমশাখা উদ্গান হইতে লাগিল, সপ্ত সূর্য তিমির বর্ণ আকাশ ধারণ হইতে লাগিল, আকাশ হইতে ঘন ঘন উল্কাপাত হইতে লাগিল। হিরণ্যকশিপু মহাক্রোধে উদ্দীপ্ত হইয়া অষ্টদংশন গদা গ্রহণ পূর্বক তীব্রবেগে ধাবিত হইলে দেবগণ নিত্যন্ত ভীত হইয়া ভগবান নরসিংহদেবের নিকট উপস্থিত হইয়া লাগলেন, দেব দুষ্টমতি হিরণ্যকশিপুকে আজ অনুচর বর্গের সহিত বিনাশ করুন, আপনি ভিন্ন ইয়াকে বিনাশ করতে কেউ পারিবে না, অতএব লোকহিতের জন্য ইয়াকে বধ করিয়া ত্রিলোকে শান্তি বিধান করুন। নরসিংহদেব দেবগণের এরূপ বাক্য শুনিয়া গম্ভীর ধ্বনি করতে লাগলেন। এইরূপে তিনি লম্ফ প্রধান পূর্বক ভীষণ নখের প্রভাবে দৈত্যপতির হৃদয়ে বিদারণ করিয়া তাহাকে সমারঙ্গে নিপালিত করলেন। ভীষণ শত্রু দানবেন্দ্র হিরণ্যকশিপু নিহত হইলে পৃথিবী সকল লোক চন্দ্র সূর্য গৃহ নক্ষত্র সমস্ত সকলই প্রসন্নতা লাভ করল। তখন দেবগণ মিলিত হইয়া নরসিংহকে স্তব করতে লাগলেন, অপ্সরাগণ নিত্যকৃত্য করতে লাগল, নিত্যাদি শেষ হইলে গরুর ধ্বজ নারায়ণ নরসিংহ রূপ পরিত্যাগ করিয়া সিংহমূর্তি অবলম্বন করিলেন এবং অষ্টচক্র এবং অতি প্রদত্ত ভূত বাহন রথে উঠিয়া ক্ষীরোদ সাগরে উত্তর করে ছয় স্থানে প্রস্থান করলেন। এই রূপে নিঃসিংহদেব হিরণ্যকশিপুকে বিনাশ করলেন। এখন একটু কথা এখানে লাস্টে লিখেছেন, বৈশাখস্য চতুর্দশ্যং শুক্লাং শ্রীনিকেশরী যতস্যদাস্যং তজুস্তং পুতং পদ্মপুরাণে আছে। বৈশাখের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের আবির্ভূত হয়েছিলেন, সুতরাং উক্ত তিথিতে নৃসিংহদেবের পূজারূপ উৎসব উপবাস আদি নিয়ম হিসাবে পালন করা উচিত। প্রহ্লাদ ক্লেশ নাশায় যায়নি পূর্ণ চতুর্দশী পূজায়ত্তং যত্নমতং হরে প্রহ্লাদ। প্রহ্লাদের ক্লেশ নাশের জন্য যে পবিত্র চতুর্দশী তিথির উদ্ভব হয়েছিল এই তিথিটা কেন এসেছিলেন? এই প্রহ্লাদের এই ক্লেশ নাশ করবার জন্য। সেই তিথিতে নৃসিংহ পূজার পূর্বে যত্নপূর্বক প্রহ্লাদের পূজা আগে করা উচিত। বৃহন্নরসিংহ পুরাণে একথা বলেছেন যে প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহ ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহার কি করিয়া নৃসিংহ পাদে ভক্তি হইল? তদুত্তরে নৃসিংহদেব বলিলেন, পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক বেদবিদ ব্রাহ্মণ বাস করতেন। তাহার সদাচার সম্পন্না পত্নী সুশীলাও আদর্শ প্রতিভক্তির দরুন ভুবন্ত্রয় বিখ্যাত হইয়াছিলেন। ব্রাহ্মণের নাম হলেন বসু শর্মা, হ্যাঁ অবন্তী, হ্যাঁ পত্নী সুশীলা, সুশীলা সুশীলা দেবী। বসু শর্মার ঔরাসে এবং সুশীলার গর্ভে পাঁচটি পুত্র জন্মগ্রহণ করে। পুত্রগণের মধ্যে প্রথম চারটি পুত্র বিদ্বান, সদাচার পরায়ণ এবং পিতৃভক্ত হইলেন, কিন্তু সর্বকনিষ্ঠ পুত্র তুমি বেশ্যার দ্বারা আকৃষ্ট হইয়া চরিত্রভ্রষ্ট হইলে, তখন তুমি বসুদেব নামে অভিহিত ছিলে। বেশ্যার সঙ্গে তোমার সদাচার সব নষ্ট হয়েছিল। নৃসিংহ চতুর্দশী তিথিতে বেশ্যার সঙ্গে ঝগড়া হয়। তোমার উভয়ই অযথিতভাবে উপবাস এবং রাত্রি জাগরণ করিয়াছিলে, তাহাতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের ফল উভয়ে লাভ করিয়াছিলে। বেশ্যা দেবালোকে অস্ফুরারূপে বহুবিধ ভোগ সম্ভোগ করিয়া পরে আমার প্রিয় প্রার্থী হইয়াছে। তুমিও হিরণ্যকশিপুর পুত্র হইয়া আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করিয়াছ। আমার এই ব্রত পালনের দ্বারা ব্রহ্মা সৃষ্টি শক্তি, মহেশ্বর ত্রিপুর বিনাশাদি রূপ, সংহার শক্তি, সকলের সকল প্রকার শক্তি এবং সর্বাভীষ্ট লাভ করে থাকে। শ্রী রূপগোস্বামী পাদ তাহার চরিত শ্রীলোক ভগবতী গ্রন্থে শ্রী নৃসিংহদেবের অবতার বৈশিষ্ট্য পদ্মপুরাণের প্রমাণ উল্লেখ করিয়া প্রকাশ করিয়াছেন, নৃসিংহ রাম ও কৃষ্ণ সার গুণ পরিফুরিতম নৃসিংহ রাম ও কৃষ্ণে পরিপূর্ণ ভাবে সারগুণ বিদ্যমান আছে। যেমন প্রদীপ হইতে প্রতিবন্ধের উৎপত্তি হইল, সকল প্রদীপী যেমন সমধর্মাবলম্বী সমান ধর্মাবলম্বী, তদ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হইতে রাম ও নৃসিংহের অভিব্যক্তি হইল। এই তিনজনই সারগুণের পরাবস্থাপন্ন। জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় সমাজে গৌর ভক্তবৃন্দ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর বন্দে, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, জয় নৃসিংহ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, জয় নৃসিংহ জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ।